আর লিসেনিং স্বাধীন অডিও বুক, শুনুন স্বাধীন অডিও বুক।
ধীরে মাথা ঝোকালো মিস্টার আমান, তিন গোয়েন্দার দিকে তাকিয়ে বললেন,
ঠিকই, তাহলে এখনই ফোন করে সব কথা জানানো উচিত মিস্টার নেভারকে। রাত অনেক হয়েছে, আর জেগে থেকো না, শুতে যাও, সকালে উঠে দেখতে পাবে খেলা।
কিন্তু বাবা, পাপু
বলতে গিয়ে বাধা পেল মুসা।
পিটার, চলো যাই, ডাক্তার রোজারকেও খবর পাঠাতে হবে।
তাড়াহুড়ো করে বেরিয়ে গেল দুজনেই।
বাঁচলাম, কি ঘাবড়িয়ে না গিয়েছিলাম। কিন্তু পাপুর ব্যাপারটা কি হবে?
বড়রা ছোটদের কথায় কান দেয় না, এটাই নিয়ম, তারা যা ভাবে সেটাই ঠিক, আমাদের কথা কিছুই না। যাক গে, কিশোরের কথায় কান দিয়েছে ওরা, এটাই বাঁচালো, আমি তো কোনো উপায় দেখছিলাম না। কিশোর, তুমি আবার কি ভাবতে শুরু করেছ?
অত বেশি ভেবো না, মগজটাকে একটু বিশ্রাম দাও, নইলে বেয়ারিং জ্বলে যাবে।
স্বস্তি ফুটেছে চেহারায়।
কি কিশোর, প্রশ্নের জবাব পেয়ে গেছো মনে হচ্ছে?
শান্ত কণ্ঠে কিশোর বলল,
হস্তে মোহরগুলো কি করে গেল মনে হয় বুঝতে পারছি।
পারছো? বলে ফেলো জলদি,
চলো ওপরে চলে যাই।
কিশোরের পিছু পিছু দোতলায় শোবার ঘরে এসে ঢুকল দুই সহকারী গোয়েন্দা উত্তেজিত। ঘরে ঢুকেই রবিন বলল,
এবার বলো ঘটনা কি।
নিজের বিছানায় গিয়ে বসল কিশোর।
ক্যাপ্টেন এক কান কাটা কোথায় ধরা পড়েছিল মনে আছে? হস্তে মোহরগুলো রেখে খালি সিন্দুকটা উপসাগরে ফেলে দিয়েছিল, সে দ্বীপে গিয়ে উঠেছিল, তারপর টিলার ওপরের গর্ত দিয়ে সব মোহর ফেলে দিয়েছিল নিচের গুহায়। এজন্যই একটা মোহরও খুঁজে পায়নি ব্রিটিশ যুদ্ধজাহাজের ক্যাপ্টেন।
তাহলে তো আরো অনেক মোহর আছে ওই গুহায়, পাপুর কথাই ঠিক। তাহলে
উত্তেজনায় কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে মুসার।
মনে হয় না, 300 বছর ধরে জোয়ার আসছে গুহায়, নিশ্চয়ই বেশিরভাগ মোহরই বের করে নিয়ে গেছে খোলা সাগরে। ওপরে যা ছিল পেয়ে গেছ, আর কিছু থাকলেও বালির অনেক গভীরে ঢুকে গেছে, ওগুলো খুঁজে পাওয়া কঠিন।
ঠিকই বলেছ, তবে আরো কিছু পাওয়া গেলে খুব ভালো হতো, উপকার হতো পাপু, ওর বাবাকে গ্রিসে ফিরিয়ে নিয়ে যেতে পারত।
পাপালুর কথা উঠতেই আবার চুপ হয়ে গেল ওরা, বন্ধুকে সাহায্য করবার কোনো উপায় ঠিক করতে পারল না, বিষণ্ণ মুখে শুতে গেল। শোবার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল মুসা আর রবিন। কিশোরের চোখে ঘুম এলো না, ভাবনার ঝড়ও বইছে মাথায়। অনেকদিন পরে হঠাৎ আবার কেন দেখা দিল স্যালি ফ্যারিংটনের ভূত? কঙ্কালদ্বীপে লোক যাতায়াত করলে কার কি অসুবিধে? তাদেরকে হস্তে কেন ফেলে রেখে এসেছিল হান্ট? কেন হুমকি দিল ডিক? লাফিয়ে উঠে বসল কিশোর। সব কিছু পরিষ্কার এখন, বুঝে গিয়েছে ঘটনা কি।
মুসা, রবিন, জলদি ওঠো, রহস্যের সমাধান করে ফেলেছি।
চোখ মেলল দুই সহকারী গোয়েন্দা, হাই তুলতে তুলতে তাকালো কিশোরের দিকে।
কি হয়েছে, দুঃস্বপ্ন দেখেছো?
ঘুম জড়িত গলায় জানতে চাইল মুসা। উত্তেজিত কণ্ঠে কিশোর বলল,
না, জলদি কাপড় পরো, কঙ্কালদ্বীপে যেতে হবে, রহস্যের সমাধান করে ফেলেছি।
লাফ দিয়ে বিছানায় উঠে বসল মুসা আর রবিন। চেঁচিয়ে উঠল মুসা,
ইয়াল্লাহ, তাই নাকি, বলো বলো।
সব কিছু খুলে বলল গোয়েন্দা সহকারী মুসা আমান আর নথি গবেষক রবিন মিলফোর্ডকে।
কিশোর, তোমার তুলনা নেই। ঠিক, একদম ঠিক বলেছ, একেবারে খাপে খাপ মিলে যাচ্ছে সবকিছু।
একটা গাধা আমি, আরো আগেই বোঝা উচিত ছিল। জলদি যাও, আমি যেতাম কিন্তু সারা শরীরে প্রচন্ড ব্যথা।
না না, তোমার যাবার দরকার নেই, তুমি শুয়ে থাকো, আমরাই পারবো। কিন্তু বাবাকে জানালেও তো পারি, জিনকে নিয়ে তারাও আমাদের সঙ্গে গেলে।
না, আমার অনুমান ভুলও হতে পারে। তাহলে খেপে যাবেন রাফাত চাচা, তোমরা দুজনেই আগে খুঁজে বের করো, পেয়ে গেলে সঙ্গে সঙ্গে গিয়ে জানাবে তাদেরকে।
5 মিনিটেই কাপড় পরে তৈরি হয়ে গেল রবিন আর মুসা, টর্চ নিল দুজনেই, দরজা খুলে বেরিয়ে গেল নিঃশব্দে। শুয়ে পড়ল আবার কিশোর, ঘুম এলো না, ক্ষোভে দুঃখে ছটফট করছে। কেন লাগলো ঠান্ডা? কেন এই হতচ্ছাড়া সর্দি তাকে ধরে বসল? নইলে তো রবিন আর মুসার সঙ্গে সেও যেতে পারত, রাতটা দ্বীপেই থেকে যেত। আবার লাফিয়ে উঠে বসল কিশোর। ভুল হয়ে গিয়েছে, মস্ত ভুল। ভয়ানক বিপদে ঠেলে পাঠানো হয়েছে রবিন আর মুসাকে। খুন হয়ে যেতে পারে ওরা, খুন। গায়ের জোরে দাঁড় টানছে মুসা, প্রায় উঠে চলে এসেছে ছোট্ট নৌকা। একটা জেলের কাছ থেকে নৌকাটা ভাড়া নিয়েছে সে। সামনের গলুয়ের কাছে বসে আছে রবিন, চেয়ে আছে সামনের দিকে। তার আর আলোই অদ্ভুত দেখাচ্ছে কঙ্কাল দ্বীপকে।
এই আমরা এসে গিয়েছি,
মোড় ফেরালো মুসা, যেটির কাছে গেল না, প্লেজার পার্কের দিকে এগিয়ে চলল। ঘ্যাচ করে বালিতে এসে ঠেকল নৌকার সামনের অংশ। লাফিয়ে নেমে পড়ল রবিন, মুসাও নামল। দুজনে টেনে নৌকাটিকে তুলে আনলো ডাঙ্গায়।
চলো পার্কের ভেতর দিয়ে এগোই, পার্ক পেরিয়ে পথে নামবো। সেদিন যে পথে গুহায় গিয়েছিলাম, খুব সাবধান, জিম টের পেলে চেঁচামেচি শুরু করবে।
হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, তবে সঙ্গেও গেলে ভালোই হতো। অন্ধকারে গুহাটা খুঁজে পাবে তো?
মনে হচ্ছে পাবো,
জবাব দিল মুসা। দ্বিধা করল এক মুহূর্ত। গাঢ় অন্ধকার, নীরব নিস্তব্ধ সৈকতে ঢেউ আছড়ে পড়ার একটানা মৃদু ছলছলাতে শব্দ নীরবতাকে আরো গভীর করে তুলেছে।
চলো এগোই,
আগে আগে চলছে মুসা। মাঝে মাঝে টর্চ জেলে সামনের পথ দেখে নিচ্ছে। এসে ঢুকলো পার্কে। কালো আকাশের পটভূমিতে কিম্ভূত এক দানবের মতো দেখাচ্ছে সাগরদোলাটাকে। পাশ কাটিয়ে নাগরদোলার কাছে চলে এলো দুজন। মোড় ঘুরে এলো, পেছনের ভাঙা বেড়ার কাছে এসে দাঁড়িয়ে পড়ল।
একা যাব না, বাবাকে গিয়ে জাগাবো। ভয় পাচ্ছি তা নয়, আমাদের বোর্ডিং হাউস থেকে বেরোনো নিষেধ, তবু বেরিয়েছি। কোনো বিপদ পড়ার আগেই তাকে জানিয়ে রাখা ভালো।
হ্যাঁ ঠিকই বলেছ, চলো যাই, তাকে জানিয়ে গেলে আর কোনো ভয় থাকবে না আমাদের।
ক্যাম্পের দিকে পা বাড়াতে গিয়েই থমকে গেল দুজনে। ধড়াস করে উঠল বুকের ভেতর। কেউ পেছনে এসে দাঁড়িয়েছে, বিশাল দেহি কেউ।
খবরদার, যেখানে আছো দাঁড়িয়ে থাকো।
বরফের মতো জমে গেল যেন দুই গোয়েন্দা। আলো জ্বলে উঠল, সামনে চলে এলো টর্চের মালিক। দুই কিশোরের মুখে আলো ফেলতে স্থির হয়ে গেল। অবাক কণ্ঠে বলে উঠল,
আরে এ কি, তোমরা এত রাতে চোরের মতো এখানে কি করছো?
জিম দুজনের চোখের উপর থেকে আলো সরাল।
ভাগ্যিস মেরে বসিনি, এত রাতে এখানে কি করছো তোমরা?
দ্বীপের রহস্য ভেদ করে ফেলেছে কিশোর, তার অনুমান ঠিক কিনা তা দেখতে এসেছি আমরা।
দ্বীপের রহস্য কি বলতে চাইছো?
সত্যি গুপ্তধন লুকানো আছে এখানে, কিশোরের এটাই ধারণা।
গুপ্তধন? কিসের গুপ্তধন?
ডার যেন ছেলেদের কথা বিশ্বাসই করতে পারছে না।
ওই যে আপনার কথা থেকেই সূত্র খুঁজে পেয়েছে কিশোর।
আমার কথা থেকে? বুঝতে পারলাম না।
সেদিন সকালে বললেন না, 2 বছর আগে আর্মড কার লুট করেছিল দুই ভাই, ডিক আর বার্ট ফিশার, যারা বাহাত নষ্ট করে দিয়েছে আপনার।
হ্যাঁ কিন্তু তাতে কি?
আপনি আরো বলেছেন কোস্ট গার্ডেরা দুজনকে ধরে ফেলে। উপসাগরে একটা বোটে ছিল দুই ভাই, কিছু ফেলছিল পানিতে, চোরাই টাকা ফেলছিল ওরা, লোকের এটাই ধারণা।
তাই তো করেছিল।
এবং ঠিক 2 বছর আগে থেকে কঙ্কাল দ্বীপে আবার ভূতের উপদ্রব শুরু হলো। টাকা লুট হলো 2 বছর আগে, স্কেলেটন আইল্যান্ডের পাশে ধরা পড়ল দুই ডাকাত। দীর্ঘ 20 বছর পর আবার গোলমাল শুরু করলো দ্বীপের ভূত, ভয় দেখাতে লাগলো লোককে। ঘটনাগুলো একটার সঙ্গে আরেকটার মিল যেন খুব বেশি, সন্দেহ জাগলো কিশোরের।
এত ভনিতা না করে আসল কথা বলে ফেলো তো।
বুঝতে পারছেন না এখনো? বোটে করে পালাতে গেল দুই ডাকাত, ইঞ্জিন খারাপ হয়ে গেল হঠাৎ, ওরা তখন স্কেলিটন আইল্যান্ডের কাছাকাছি। এত ঝুঁকি নিয়ে এতগুলো টাকা লুট করেছে, পানিতে ফেলে দেবে সহজে? মোটেই না, কোনোভাবে বোটটা তীরে ভিড়িয়ে দ্বীপে উঠেছিল ওরা, টাকাগুলো লুকিয়ে রেখেছিল, তারপর বোট নিয়ে ভেসে পড়েছিল। আবার কোস্ট গার্ডের বোট আসতে দেখে টাকা পানিতে ফেলার ভান করে, ফেলেছিল আসলে অন্য কিছু, ভারী কিছু, যা সঙ্গে সঙ্গে তলিয়ে গিয়েছিল। বমাল ধরা না পড়লে খুব বেশি দিন জেল হবে না, এটা ঠিকই বুঝতে পেরেছিল ওরা। জেল থেকে বেরোলে আর কোনো ভয় নেই, দ্বীপে এসে টাকাটা নিয়ে দূরে কোনো দেশে চলে যাবে, কেউ কিচ্ছু সন্দেহ করতে পারবে না। মাত্র হপ্তা দুয়ে খোলো ছাড়া পেয়েছে ওরা, সেদিন কিংবা তার পরের দিন এসেই টাকা নিয়ে যেতে পারত। কিন্তু মুশকিল করেছে সিনেমা কোম্পানি, এদিকে এলে ওদের চোখে পড়ে যাবার সম্ভাবনা আছে। ডিক আর বাটকে ঘোরাফেরা করতে দেখলে পুলিশের সন্দেহ জাগতে পারে, সে ঝুঁকি ওরা নেয়নি।
সর্বনাশ, কি গল্প শোনাচ্ছ? এখানেই টাকা লুকিয়ে রেখেছে ডিক আর বার্ট? কোথায়, কিছু বলেছে কিশোর?
কিশোরের ধারণা শুকনো উঁচু কোনো জায়গায় লুকোনো হয়েছে, কাপড়ের ব্যাগে ভরা কাগজের টাকা, মাটির তলায় পুঁতে রাখলে পচে যাবে। শুকনো উঁচু সবচেয়ে ভালো জায়গা দ্বীপে
গুহা, সেই পুরনো গুহার ভেতরে, খাজের ভেতরে থলেগুলো ঢুকিয়ে সামনে একটা পাথর ফেলে রাখলেই তো কেউ দেখতে পারবে না, সন্দেহ করবে না কিছু।
কিশোরেরও তাই ধারণা, টাকাগুলো একমাত্র ওখানে নিরাপদ থাকবে।
দুটো বছর ধরে টাকাগুলো ওখানে রয়েছে, ঘনাক্ষরেও মাথায় এলো না ব্যাপারটা। যদি কোনোভাবে বুঝতে পারতাম। চলো চলো চলো, দেখি সত্যি আছে নাকি।
আগে রাফাত চাচাকে ডেকে নিয়ে আসি।
দরকার নেই, ওরা ঘুমোক, আমরা বের করে নিয়ে আসি আগে, টাকার বস্তা দেখিয়ে চমকে দেব ওদেরকে।
কিন্তু বলতে গিয়ে ও থেমে গেল মুসা, ঘুরে হাঁটতে শুরু করেছে জিপ। ফিরে চেয়ে বলল,
এসো আমার সঙ্গে।
অন্ধকারে দুপাশে গাছগুলোকে অদ্ভুত দেখাচ্ছে। জিমের পিছু এগিয়ে চলছে দুই গোয়েন্দা, কেন যেন খচ খচ করছে দুজনের মন, এভাবে যাওয়া ঠিক হচ্ছে না।
উফ,
হঠাৎ শোনা গেল রবিনের চিৎকার। গাছের আড়াল থেকে বেরিয়ে এসে জোরে কাঁধ খামচে ধরেছে কেউ।
মিস্টার রিভান, মিস্টার রিভান, কে জানি।
মুখ চেপে ধরল কঠিন একটা থাবা। পেছন থেকে একটা চাপা শব্দ শুনতে পেল রবিন। মুসার মুখও আটকে দেওয়া হয়েছে, অনুমান করল। জিম ফিরে দাঁড়াল, এগিয়ে কাছে এলো, কিন্তু একই সামান্যতম অবাক হল না তো, কোমরের খাপ থেকে রিভলভারটা বের করল না।
চমৎকার, চাচামেচি করতে পারেনি।
আমরা করতে দিইনি বলে নৌকা দ্বীপে ভেড়াবে এটাই তো বিশ্বাস হচ্ছিল না তোমার, আর একটু হলেই তো দিয়েছিল, ক্যাম্পে নিয়ে ওদেরকে জাগালেই।
কিন্তু যেতে তো পারেনি, এখন আর কোনো ভয় নেই।
কে বললো তোমাকে? টাকাগুলো নিয়ে কেটে পড়ার আগে নিরাপদ নই আমরা, যে কোনো মুহূর্তে যা খুশি ঘটে যেতে পারে, এই বিচ্ছু দুটোর ব্যবস্থা করা দরকার। চলো বেঁধে নৌকায় ফেলে রাখি, পরে দেখবো কি করা যায়।
ঠিক আছে। আচ্ছা ডিউক, টাকাগুলো কোথায়? গুহায় রেখেছ? তিন ভাগের এক ভাগ আমার, তোমাদের মতোই দুটো বছর অপেক্ষা করেছি আমি, বাহাত্তর কথা বাদই দিলাম, যদিও এটা হারিয়েছি তোমাদেরই দোষে।
থামো, বড় বেশি কথা বলো তুমি, তোমার ভাগ তুমি পাবে। এখন এক কাজ করো, গায়ের শার্টটা খুলে ছিঁড়ে ফেলো, এ দুটোকে বাঁধতে হবে।
কিন্তু
জলদি করো।
জিম শার্ট খুলে নিল, ছিঁড়ে লম্বালম্বি ফালি করতে লাগলো। রবিন ভাবছে ডাকাতদের সঙ্গে হাত মিলিয়েছে জিম। আর্মার্কার লুট করতে সাহায্য করেছিল ডিক আর বাটকে, ওকে সন্দেহ মুক্ত রাখতে পিস্তল দিয়ে বাড়ি মেরেছিল ডিক। আঘাতটা একটু জোরেই হয়ে গিয়েছিল, কাঁধের হাড় ভেঙে গিয়েছিল, ফলে অকেজো হয়ে গিয়েছে বা হাতটা। মুখের উপর থেকে হাত ছড়ে যেতে চেঁচিয়ে উঠল রবিন, কিন্তু তার আগেই কাপড় গুজে দেওয়া হল মুখের উপর। মুখের উপর দিয়ে পেঁচিয়ে নিয়ে মাথার পেছনে বেঁধে দেয়া হল একটা ফালি। জিভ দিয়ে ঠেলে আর গোজাটা খুলতে পারবে না সে, দুহাত পিছ মোড়া করে বেঁধে দেওয়া হল। এরপর একইভাবে মুসাকেও বাঁধা হল। এরপর পেছন থেকে দুই গোয়েন্দার জ্যাকেটের কলার চেপে ধরল দুই ভাই।
এবার বিচ্ছুরা হাট, কোন রকম চালাকির চেষ্টা করবে না, দুঃখ পাবে তাহলে।
জোর ধাক্কায় প্রায় হুমড়ি খেয়ে পড়ার উপক্রম হল, কিন্তু কলার ডিক ধরে আছে, পড়ল না রবিন। পাশে চেয়ে দেখল একইভাবে ধাক্কা খেয়ে এগোচ্ছে মুসা। দ্বীপের অন্য প্রান্তে নিয়ে আসা হল ওদেরকে, সৈকতে বিছিয়ে আছে পাথর, তীরের কাছে নোঙর করা একটা ছোট্ট মোটর বোট।
বোট?
রবিনের কাঁধে ধাক্কা মারল ডিক। উঠে পড়ল দুই গোয়েন্দা। ইঞ্জিনের সামনে খোলা জায়গাটুকুতে নিয়ে আসা হলো ওদেরকে।
বস এখানে, বসে মর। এই বাট দড়ি বের করতো, শক্ত করে বাঁধতে হবে যেন পালাতে না পারে।
কাছেই পড়ে আছে বোট বাঁধার দড়ি, অনেক লম্বা। টান দিয়ে মুসাকে চিত করে শুয়ে ফেলল বাট। দড়ি তুলে নিয়ে পেঁচিয়ে বেঁধে ফেলল মুসার পা। বাড়তি অংশটুকু দিয়ে রবিনের পা বাঁধল আর এক টুকরো দড়ি এনে দুজনের বুকে বুক লাগিয়ে পেঁচিয়ে রাখল।
ব্যাস, ছুটতে পারবে না, চলো তাড়াতাড়ি করতে হবে, এমনিতেই অনেক সময় নষ্ট করে ফেলেছি। গুপ্তধন, যে কোনো সময় খোঁজার জন্য চলে আসতে পারে বেটারা।
বোট থেকে নেমে গেল দুই ফিশার।
তুমি এখানেই থাকো জিম, চোখ রাখো চারদিকে, সন্দেহজনক কিছু দেখলে পেচার ডাক ডাকবে।
ছেলে দুটোকে কি করবে, ওরা তো সব বলে দেবে। আমি
বলবে না, খানিক পরেই ফিরে আসছি আমরা, বোট নিয়ে চলে যাব, তখন ওদের নৌকোটা উল্টো করে ভাসিয়ে দেব। আগামীকাল ওভাবেই পাওয়া যাবে ওটা, লোকে ধরে নেবে কোনো কারণে সাগরে ডুবে মরেছে ওরা।
বুঝেছি।
পায়ের শব্দ কানে এলো, দুই জোড়া চলে যাচ্ছে, তারপর নিরবতা। কথা বলার চেষ্টা করল রবিন, কিন্তু পারল না। অদ্ভুত একটা চাপা আওয়াজ বেরোলো শুধু, বাঁধন খোলা যাবে না, বাঁচার কোনো উপায় নেই। ভীষণ বিপদে যে পড়েছে তা বুঝতে আর অসুবিধে হল না দুই গোয়েন্দার। রবিন ভাবছে ঠিকই অনুমান করেছে কিশোর, কঙ্কাল দ্বীপে ওই পুরনো গুহাতেই লুকোনো আছে টাকাগুলো। কিন্তু দুই ফিশারের সঙ্গে জিমেরও যে যোগসাজশ আছে এ কথা কিশোরও কল্পনা করেনি। আজ রাতেই টাকা নিতে আসবে দুই ডাকাত, এটাও ভাবেনি। আগামীকাল ভোর থেকেই শুরু হবে গুপ্তধন খোঁজা। নিশ্চয় ঘোষণা হয়ে গিয়েছে রেডিওতে, দ্বীপের কোনো জায়গা খোঁজা বাদ রাখবে না ওরা। কেউ না কেউ আবিষ্কার করেই ফেলবে টাকার থলেগুলো, তাই ঝুঁকি নিয়েও চলে এসেছে ওরা টাকাগুলো বের করে নিয়ে যাবার জন্য। আর ভাবতে চাইল না রবিন, চারিদিক নীরব নিঃশব্দ, শুধু নৌকার গায়ে ঢেউয়ে বাড়ি লাগার মৃদু ছন্দ। হঠাৎ আরেকটা শব্দ কানে এলো রবিনের, খুবই মৃদু, বোটের সঙ্গে কিছু একটা ঘষা লাগছে। আলতো করে একবার দুলে উঠল, চোখের কোণ দিয়ে দেখতে পেল সে বোটের ধারে একটা মাথা, একেবারে আবছা দেখা যাচ্ছে। অতি সাবধানে উঠতে লাগলো মাথাটা, দেখা গেল কাঁধ। বোটের ভেতর চলে এলো সে, হামাগুড়ি দিয়ে এগিয়ে এলো, উকি দিয়ে তাকালো একবার তীরের দিকে, আবার মাথা নামালো। রবিন আর মুসার পাশে এসে থামল। এক মুহূর্ত ঘন শ্বাস ফেলার শব্দ কানে এলো রবিনের, কানের কাছে ফিস ফিস করে উঠল একটা কণ্ঠ।
চুপ, আমি পাপালো।
দুই গোয়েন্দা অবাক হয়ে গেল, ওর তো এখন জেলে থাকার কথা। কিছু একটা বলতে চেষ্টা করল রবিন, কিন্তু গোঙানের শব্দ হল।
চুপ, কোনো কথা নয়।
ছুরি দিয়ে বাঁধন কাটতে লাগলো পাপালো, মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু রবিনের মনে হল কয়েক যোগ পেরিয়ে যাচ্ছে। বাঁধন কাটা হয়ে গেল, মাথা তুলতে গেল মুসা, হাত দিয়ে চেপে নামিয়ে রাখলো পাপালো।
খবরদার, দেখে ফেলবে, পেছনের দিকে এগো, পানিতে নামতে হবে।
হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল মুসা, তার পেছনে রবিন, সবার পেছনে পাপালো।
নেমে পড়ো, নেমে পড়ো, খুব সাবধান, কোনো শব্দ যেন না হয়, হালটা ধরে থাকবে, আমি আসছি।
হাজারো প্রশ্ন উকি দিচ্ছে মনে, সেগুলো পরে জিজ্ঞেস করবে পাপালোকে। আস্তে করে নেমে এলো রবিন। শব্দ হল অতি সামান্য, ঢেউয়ের ছলাৎ ছলাৎ ঢেকে দিল সে শব্দ। রবিনের পরপরই নামল মুসা, চলে এলো পেছনে। রবিন ধরে রেখেছে হালের দণ্ড, সেও এসে ধরল।
খাইছি, ও এলো কি করে জানি না, তবে এসে পড়ায় বেঁচে গেলাম বোধ হয়।
বান মাছের মতো পিছলে পানিতে নামল পাপালো, নিঃশব্দে দুই গোয়েন্দার কাছে চলে এলো।
এসো এসো আমার সঙ্গে, খুব সাবধানে সাঁতরাবে, কোনো শব্দ যেন না হয়।
তীরের ধারে সাঁতরে চলল পাপালো নিঃশব্দে, তাকে অনুসরণ করল দুই গোয়েন্দা। রবিন ভাবছে জ্যাকেট আর প্যান্ট খুলে নিতে পারলে ভালো হতো। কালো পানি, আবছা কালো তিনটে মাথা, ভালো করে খেয়াল না করলে দেখাই যায় না, কোন রকম শব্দও করল না ওরা। মিনিট দশেক পরে একটা জায়গায় এসে পৌঁছালো, সাগরের দিকে সামান্য ঠেলে বেরিয়ে আছে এখানে সৈকত। ওটা ঘুরে আরেক পাশে চলে গেল, বোটটা আর দেখা যাচ্ছে না, জিম রিভানের দৃষ্টির বাইরে চলে এসেছে ওরা। তীরের দিকে ফিরে সাঁতরাতে শুরু করল পাপালো, আর অনুসরণ করল দুই গোয়েন্দা। বালিতে ঢাকা সৈকত নেই এখানে, পানির উপর নেমে এসেছে ঝোপঝাড় আর ছোটখাটো গাছ। একটা শেকড় ধরে উঠে গেল পাপালো, এগিয়ে গিয়ে থামল দুটো বড় পাথরের মাঝে, মুখ বের করে উকি দিল। তার পাশে এসে বসেছে দুই গোয়েন্দা, ওরাও উকি দিল। প্রায় 300 ফুট দূরে মোটর বোটটা তারার আলোয় আবছা দেখা যাচ্ছে।
এবার কথা বলতে পারি, আমাদের আর দেখতে পাবে না ওরা।
কিন্তু এখানে এলে কি করে?
ওভারসন, তোমাদের সঙ্গে কথা বলে শিওর হয়ে এসেছেন আমি চোর নই। কাজ শেষ করে যখন জজ সাহেব ফিরে এসেছেন, নিজের পকেট থেকে জামিনের $50 দিয়ে দিয়েছেন চিফ। জামিন হয়েছেন হাক স্টিভেন। হাজত থেকে হোভারসন আমাকে তার বাড়িতে নিয়ে গেলেন, খাওয়ালেন, তারপর ছাড়লেন।
কি করে জানলে আমরা এখানে এসেছি?
সোজা বাসায় চলে গেলাম। বাবাকে যতটা খারাপ অবস্থায় দেখব ভেবেছিলাম তত খারাপ নয়। পড়শি এক মহিলা দেখাশোনা করেছেন। বেরিয়ে এলাম বাইরে, সাগরের দিকে চেয়ে বসে ভাবতে লাগলাম ছুরিটা ট্রেলারে গেল কি করে। নিশ্চয়ই আমাকে চোর বানানোর জন্য কেউ একজন ফেলে রেখেছিল ওখানে ছুরিটা। কে? ছুরিটা হারিয়েছি পরশু, যেদিন গুহায় ঢুকেছিলাম। জিম রিভান তাড়া করল, পালালাম। তারপর থেকেই আর পাইনি ছুরিটা। তার মানে তাড়াহুড়োয় খেয়াল করিনি, ওটা রেখেই পালিয়েছিলাম। এরপর একটা মাত্র লোকের হাতেই পড়তে পারে ওই জিনিসটা, জিম রিভান। তার পক্ষেই ট্রেলারে ঢোকা সহজ, অবশ্যই দরজা দিয়ে লেন্স চুরি করা সহজ। ট্রেলারের জানালা ওই ভেঙেছে, ছুরিটা ফেলে রেখেছে মেঝেতে। মনে করলাম ব্যাটার উপর চোখ রাখা দরকার। ঘাটে বাঁধা একটা নৌকা চুরি করে নিয়ে চলে এলাম দ্বীপে। তারপর নৌকাটা ঝোপের ধারে বেঁধে রেখে চলে গেলাম ক্যাম্পের কাছে। দেখলাম পার্কের দিকে এগিয়ে যাচ্ছে জিম, পিছু নিলাম। পার্কের পরে ছোট একটা জঙ্গলা পেরিয়ে সৈকতে বেরোল সে। দূরে একটা মোটরবোট দেখলাম, হাতের টর্চ সেদিকে করে তিনবার জ্বালালো নেভাল জিম। তীরে এসে ভিড়ল বোট, তার জব দেখলাম। নামলো দুই ভাই, ডিক আর বার্ড ফিশার। মুসা, তুমি খুব ভালো দাঁড় টানতে পারো না, ছপাত ছপাত শব্দ হচ্ছিল, লুকিয়ে পড়ল তিনজনে। তোমাদের তীরে ওঠার অপেক্ষায় রইল, তারপর আর কি, বোকার মতো ধরা পড়লে।
সত্যি, তুমি না এলে প্রাণেই মারা পড়তাম।
ফিশার ব্যাটার আসছে।
দুটো মূর্তি এগিয়ে এসে দাঁড়াল জিমের কাছে, দুজনের হাতে দুটো বড় প্যাকেট, $10,00,000।
সব ঠিক আছে? কোনো গোলমাল নেই তো?
না। শোনো, আমার ভাগের টাকাটা রেখে দাও,
পরে বোটে উঠে দেব। এই ডিক, জলদি করো, চলো উঠে পড়ি।
পথরোধ করে দাঁড়িয়েছে জিম, ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিল বার্ড। এগিয়ে গেল বোটের দিকে, বোটে উঠে পড়ল দুই ভাই।
আরে বিচ্ছু দুটো কোথায়? জিম, তুমি ছেড়ে দিয়েছ ওদেরকে।
আমি ছাড়িনি, যাবে কোথায় আছে দেখো।
আরে নেই।
কই দেখি? আরে সত্যি নেই দেখছি, গেল কোথায়? এক চুলও দড়িনি আমি এই জায়গা থেকে।
দেখি প্যাকেটটা দাও। জলদি নেমে গিয়ে ধাক্কা দাও, এক্ষুনি পালাতে হবে।
কিন্তু আমার ভাগ দুটো বছর অপেক্ষা করেছি, পুরো 10 লাখ পেলেও আমার হাতের দাম হবে না, সেটা না হয় নাই বললাম। তোমরা তো পালাবে, আমি কোথায় যাব? ছেলে দুটো পালিয়েছে, গিয়ে সব বলে দেবে, জেলে যেতে হবে তো।
সেটা তোমার ব্যাপার, বার্ড ধাক্কা দাও তো।
খবরদার, প্যাকেট দুটো দিতে বলো ডিউককে, নইলে কিন্তু।
স্টার্ট নিচ্ছে না কেন জেম? ইঞ্জিনে কি করেছো?
আমি কিছু করিনি।
ইঞ্জিনই তো স্টার্ট নিচ্ছে না, এখন কি করব?
সেটা তোমাদের ব্যাপার, প্যাকেট দুটো দাও জলদি।
আবার চেষ্টা করলো ডিক, কিন্তু স্টার্ট হলো না ইঞ্জিন।
You are listening স্বাধীন অডিও বুক। শুনুন স্বাধীন অডিও বুক।